বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 18 মে, 4 জ্যৈষ্ঠ এবং ফার্সি 28 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননের নির্বাচনের ফলাফল সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিশ্বব্যাপী কোভিড আক্রান্ত অর্থনীতির সাথে ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির উপর যে বিরূপ প্রভাব সৃষ্টি করেছে সে সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করতে প্রেসিডেন্ট রহমানের আগ্রহ প্রকাশ। ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে হামাস নেতা খালেদ মাশালের মন্তব্য, বললেন ইসরায়েলের অস্তিত্বের শেষ পর্ব চলছে। বাংলাদেশে গমের পর্যাপ্ত মজুদ রয়েছে, এ নিয়ে আশঙ্কার কারণ নেই, খাদ্যপণ্যের অস্থিরতায় জনগণকে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবং ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার জনগণের পকেট লুট করে কাটমানি খাচ্ছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। তাজিকিস্তান সফররত ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি দেশটির রাজধানী দোশাম্বেতে প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ইরানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট রহমান। জেনারেল বাকিরি একটি শক্তিশালী সামরিক প্রতিনিধি দল নিয়ে সোমবার তাজিকিস্তান সফরে যান। সেখানে তিনি মঙ্গলবার ইরানি ড্রোন নির্মাণের একটি কারখানা উদ্বোধন করেন। ইরানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট দুদেশের মধ্যকার অভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতি ইঙ্গিত করে বলেন, সকল ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্র প্রস্তুত রয়েছে। ইরানি সেনাপ্রধানের দোশাম্বে সফরে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ইমাম আলী রহমান বলেন, ইরানের সঙ্গে যে কোনো সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাকে স্বাগত জানাবে তাজিকিস্তান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধের আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাশাল বলেছেন, দখলদার ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাদের অস্তিত্বের শেষ পর্বটি এখন চলছে। গাজার আল আকসা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদীরা এই বার্তা দিতে চায় যে আল আকসা হচ্ছে তাদের রাজধানী, সেখানে ফিলিস্তিনি কোনো প্রতীকের অস্তিত্ব সহ্য করা হবে না। এ কারণে তারা জানাজা অনুষ্ঠানেও হামলা চালাচ্ছে, ফিলিস্তিনি পতাকা ওড়ালে তাতে বাধা দিচ্ছে।
আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকেলাকে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই প্রখ্যাত সাংবাদিক হত্যার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। গত কয়েক বছরে ইসরায়েল আরও 55 জন সাংবাদিককে হত্যা করেছে, এখনও 15 সাংবাদিককে জেলে রেখে দিয়েছে। শত্রুদের পরাস্ত করতে সব ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান খালেদ মাশাল। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান। ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য দুদেশের প্রতিনিধিরা এ পর্যন্ত ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা আলোচনা করেছেন। ইরাকের মধ্যস্থতায় এই আলোচনা এখনও চলছে। তেহরান রিয়াদ আলোচনায় বিশেষ কোন অগ্রগতির খবর আছে কিনা ইরানের পক্ষ থেকে জানতে চাওয়া হলে সাইদ খাতিবজাদে বলেন, দুদেশের মধ্যে সর্বশেষ আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। 2016 সালের জানুয়ারি মাসে সৌদি সরকার সেদেশের প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমর আল নিমনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের চরম অবনতি হয়। ইরান জুড়ে সৌদি বিরোধী ব্যাপক বিক্ষোভ হয় এবং রাজধানী তেহরানস্থ সৌদি দূতাবাসে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। তখন থেকে দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের টেলিভিশনে ফ্রান্সের ওই দুই নাগরিককে আটক করার খবর প্রচারিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। গত সপ্তাহে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই নাগরিককে আটক করা হয়েছে। ইরানি শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি এই দুই নাগরিক ইরানে এসে সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা করেন। ফ্রান্সের নাগরিক সিসিলি কোহলার এবং জ্যাক্স প্যারিস গত 28 এপ্রিল পর্যটকের ছদ্মবেশে ইরান সফরে আসেন, কিন্তু এদেশে পৌঁছানোর পর তারা গুপ্তচর বৃত্তি শুরু করেন। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো তাদের এসব তৎপরতা পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করেন। এভাবে প্রয়োজনীয় তথ্য দলিল প্রমাণ হাতে আসার পর দুই ফরাসি নাগরিককে আটক করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কক্সবাজার শহরকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সেখানকার প্রাকৃতিক পরিবেশ ও দ্বীপাঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা করার তাকিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং দ্বীপাঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা 11:15 কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইকনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা তার সরকারের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়ে বলেন, কক্সবাজারকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। সেজন্য আমি সবাইকে, বিশেষ করে কক্সবাজারবাসীকে, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ না করার অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আশেপাশের উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, আমাদের বিশাল সমুদ্র সীমায় পর্যটনের ক্ষেত্র আরও প্রসারিত করার মাধ্যমে এই স্থানটিকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করার উদ্যোগ আমরা নিতে যাচ্ছি। এছাড়া যেহেতু এটি আন্তর্জাতিক এয়ার রুটে পড়ে, তাই কক্সবাজার বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠায় সরকারের কাজ চলমান রয়েছে। মেরিন ড্রাইভ, যেটি কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত করা হয়েছে, সেটি একেবারে চট্টগ্রাম পর্যন্ত বর্ধিত করা হবে। আগামী আষাঢ় মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল জুড়ে ঝাউগাছ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঝাউগাছ সমুদ্র সৈকতের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, পাশাপাশি ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষা কবচের ভূমিকা পালন করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, দেশে গমের পর্যাপ্ত মজুদ রয়েছে, এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। তাছাড়া ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না, সরকারের সঙ্গে সরকারের চুক্তির আওতায় তা আনা যাবে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির দ্বিতীয় সভায় মন্ত্রী এমন আশার কথা শোনান। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল সরকার হল মা মাটি চল্লিশ চোরের সরকার। আজ তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে ওই মন্তব্য করেছেন। মা মাটি মানুষ হল তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবিত একটি রাজনৈতিক স্লোগান। অধীরবাবু সেই স্লোগানকে কটাক্ষ করে তৃণমূল সরকার হল মা মাটি চল্লিশ চোরের সরকার বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন বলেন, প্রতিদিন মন্ত্রীদেরকে সিবিআই তলব করার নির্দেশ দেওয়া হচ্ছে। সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, এই পার্থবাবুকে আগেও সিবিআই তদন্তে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন। আসলে সততা দৃঢ়তা না থাকলে এটাই হয়। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার জনগণের পকেট লুট করে কাটমানি খাচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, মানুষের পকেট কেন্দ্রীয় সরকার লুট করছে। এই সরকার মানুষ মারার সরকার, মানুষের পকেট লুটে কাটমানি খাচ্ছে। তিনি আজ বুধবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বলেন, কেন্দ্রীয় সরকার লক্ষ কোটি টাকা তুলছে, কোনো ভ্রুক্ষেপ নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করছেন দুই মাসের জন্য যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে। গ্রুন্ডবার্গ বলেন, যুদ্ধের দুপক্ষ সামরিক শর্তগুলো মেনে চলছে এবং এই যুদ্ধবিরতি ইয়েমেনের জনজীবনে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে। জাতিসংঘ প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েমেন কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি। একইভাবে সৌদি আরবও ইয়েমেনের অভ্যন্তরে বিমান হামলা চালায়নি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার ব্রিফিংয়ে হ্যান্স গ্রুন্ডবার্গ এসব কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের পক্ষে রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার। রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছেন, তখন রুশ প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন। পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশ রাশিয়ার তেলের উপর অনেক বেশি মাত্রায় নির্ভরশীল, সে সমস্ত দেশ এখনই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারবে না। রাশিয়ার বিভিন্ন তেল কোম্পানি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন আরও বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেলের উপর সম্ভাব্য অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। তেলের বাজারে বড় রকমের পরিবর্তন এসেছে এবং আগের মতোই ব্যবসা বাণিজ্য চলছে, ফলে আগের মতো নিষেধাজ্ঞার মডেল আর কাজ করবে না। এজন্য এখন দরকার তেলের উৎপাদনকারী থেকে ক্রেতাদের মধ্যে একটি পূর্ণাঙ্গ যোগসূত্র তৈরি করা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও লেবাননের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে হিজবুল্লাহ নেতৃত্বাধীন ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোট। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন সহকর্মী বাবুল আখতারের পরিবেশনায়।
মার্কিন বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও লেবাননের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে হিজবুল্লাহর নেতৃত্বাধীন প্রতিরোধ জোট, যদিও এই জোটের প্রধান খ্রিস্টান শরিক দলটি বেশ কয়েকটি আসন হারিয়েছে। প্রেসিডেন্ট মিশেল আউনের নেতৃত্বাধীন ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট নামক খ্রিস্টান জোটটি এবারের নির্বাচনে পেয়েছে 16টি আসন। হিজবুল্লাহর নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন সরকারি জোট লেবাননি সংসদের 128টি আসনের মধ্যে পেয়েছে 60টি আসন এবং এই জোটের বাইরের অন্য সব দল মিলে পেয়েছে 68টি আসন। ক্ষমতাসীন জোট কয়েকজন স্বতন্ত্র সদস্যের সমর্থন পাবে বলে আশা করছে। এবারের এই নির্বাচনে ইসরায়েল বিরোধী জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও এর সমমনা দল আমল আন্দোলন শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত 27টি আসনের সব কটিতেই জয়লাভ করেছে। বলা হয় হিজবুল্লাহকে এবারের নির্বাচনে ধরাশায়ী করতে মার্কিন সরকার, সৌদি, আমিরাতি ও ফরাসি সরকার $4 কোটি খরচ করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছেন লেবাননি জনগণ তথা দেশটির ভোটাররা। এবারের নির্বাচনে সুন্নি সম্প্রদায়ের শক্তিশালী দল হিসেবে বিবেচিত সাদ হারিরির দল ফিউচার মুভমেন্ট 14টি নির্বাচনী আসন বর্জন করায় মাত্র 6টি আসন পেয়েছে। আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল 20। সাদ হারিরির দল দুর্বল হয়ে পড়ার পাশাপাশি শক্তিশালী হয়ে উঠছে সৌদিপন্থী লেবানিজ ফোর্স পার্টি। লেবাননের সাবেক খ্রিস্টান গেরিলা নেতা সামির জাজার নেতৃত্বাধীন এই দলটি আবার পেয়েছে 19টি আসন। লেবাননের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করা হয় সুন্নি সম্প্রদায়ের জন্য নির্ধারিত আসন থেকে, যা নিয়ে ঐক্যমত্যে পৌঁছা এবার বেশ কঠিন হতে পারে। সামির জাজা উগ্রনীতি অব্যাহত রাখলে ও বিদেশি শক্তির লেজুর বৃত্তি করলে লেবাননে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। মোট কথা, লেবাননের 24তম সংসদ নির্বাচনের পর সেখানকার ঐতিহ্যবাহী পুরনো দলগুলো ও প্রধান দলগুলোর মধ্যে দ্বন্দ্ব আরও প্রকাশ্য ও জোরালো হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে, এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিশ্বব্যাপী কোভিড আক্রান্ত অর্থনীতির সাথে ইউক্রেন যুদ্ধের প্রভাবে নানা সংকটের মধ্যে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের অতিমূল্যের প্রভাব ইতিমধ্যেই আমাদের আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাপী ডলারের ঊর্ধ্বমুখী ধারা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। গত এক বছরে ডলারের দাম বেড়েছে 16%। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় টাকার মান কমাচ্ছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত টাকায় ডলার কোথাও পাওয়া যাচ্ছে না। খোলাবাজারে গতকাল মঙ্গলবার ডলারের মূল্য ছিল 102 টাকা। ডলারের দর বেড়ে যাওয়ার মানেই আমদানি ব্যয় বৃদ্ধি। বাংলাদেশকে বিশ্ববাজার থেকে জ্বালানি তেল, ভোজ্য তেল, সার, গম সহ প্রায় সব ধরনের পণ্য বেশি দামে আমদানি করতে হচ্ছে, আর এর মাধ্যমেই এখন মুদ্রাস্ফীতিটাও আমদানি হচ্ছে। মুদ্রাস্ফীতির কারণে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়, কষ্টে আছে সীমিত আয়ের সাধারণ মানুষ। এই অবস্থায় অর্থনীতিবিদরা এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছেন। সামনে আসছে বাজেট, এই বাজেটে ক্ষতিগ্রস্তদের জন্য সামাজিক নিরাপত্তা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথাও বলেছেন তারা। এ প্রসঙ্গে বাম রাজনৈতিক জোটের সমন্বয়ক অর্থনীতির ছাত্র সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে সে কারণের জন্য যে দেশের কোটি কোটি মানুষের তাদের ক্রয় ক্ষমতাও এবং অনেকেরই প্রকৃত আয় তাপমাত্রা কমে যাওয়ার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সরকার আগামী 9 জুন যে জাতীয় বাজেট ঘোষণা করবে বলে শুনেছি, তার আগে নির্ধারণী পর্যায়ে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার।
বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ ঢাকার একটি বহুল প্রচারিত দৈনিকে আজ একটি নিবন্ধ প্রকাশ করে অর্থনীতির অশনি সংকেত দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের রপ্তানি আয় কোভিড পরবর্তী সময়ে চাঙ্গা হয়ে উঠলেও তা আমদানি ব্যয় বৃদ্ধি মেটানোর জন্য যথেষ্ট নয়, আর রেমিটেন্স আয় না বেড়ে বরং কমেছে। এর ফলে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজারে ছেড়ে ডলারের মূল্য কমিয়ে রাখা সমীচীন বা সম্ভব নয়, আর ডলারের দাম বাড়াটা আভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতিতে ঘৃতাহুতি দেওয়ার মতো হতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন, নিম্নবিত্ত আয়ের মানুষের জীবনযাত্রার উপরে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব লাঘব করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। প্রশ্ন হল, এজন্য বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখার সুযোগ কতখানি আছে? আপাতত নতুন প্রকল্প হাতে না নিয়ে আপৎকালীন অবস্থায় মোকাবেলা করার জন্য বাজেটে সাধ্যমতো বরাদ্দ সংকোচ করা সমীচীন হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। স্তন ক্যান্সারের কথা এখন প্রায়ই শোনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98% বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রতিবছর প্রায় 7,500 মানুষ এ রোগে মারা যান। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হারও। তো আমরা স্তন ক্যান্সার নিয়ে কয়েক পর্বে আলোচনা করব। আর আমাদের সঙ্গে আছেন কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক শাহনাজ কাজী। ডাক্তার শাহনাজ কাজী, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
রশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
ডাক্তার শাহনাজ কাজী, আজকের আলোচনার শুরুতেই প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কি?
মানুষের শরীরে কোষ বিভাজন একটি স্বাভাবিক প্রক্রিয়া। শরীরের অন্যান্য স্থানের মতোই স্তনে যদি কোনো কারণে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায়, তবে কোনো চাকা বা পিণ্ডের সৃষ্টি করে। একে আমরা টিউমার বলে থাকি। এই টিউমার সাধারণত 2 ধরনের হয়। একটি হচ্ছে বেনাইন, যা ক্ষতিকারক নয় এবং সেটা উৎপত্তি স্থানে সীমাবদ্ধ থাকে। আর একটি হচ্ছে ম্যালিগন্যান্ট, যাকে আমরা ক্যান্সার বলে থাকি। অবশ্যই ক্ষতিকারক এবং শরীরের বিভিন্ন অঙ্গে সেটা ছড়িয়ে পড়তে পারে।
আচ্ছা, এই স্তন ক্যান্সার কি নারী পুরুষ উভয়ের হতে পারে এবং বয়স ভেদে কি তারতম্য হয়?
জি, এই ক্যান্সার নারী পুরুষ উভয়েরই হতে পারে, তবে নারীদের আক্রান্তের হার বহুগুণ বেশি, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই ক্যান্সার মৃত্যু ঝুঁকির হার অত্যন্ত বেশি। বয়স ভেদে অবশ্যই তারতম্য হয়। বয়সের সাথে স্তন ক্যান্সারের হার আনুপাতিক হারে বৃদ্ধি পায়। পশ্চিমা বিশ্বে মহিলাদের 50-এর পর ঝুঁকি বৃদ্ধি পায়, কিন্তু কোনো অজানা কারণে আমাদের দেশে এর হার কম বয়সী মহিলাদের মধ্যে দেখা যায়। মধ্য 30 থেকে অনেকেরই স্তন ক্যান্সার ধরা পড়ছে।
শ্রোতা বন্ধুরা, আপনার স্তন ক্যান্সার নিয়ে কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক শাহনাজ কাজীর সাক্ষাৎকার শুনছিলেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম। ডাক্তার শাহনাজ কাজী, স্তন ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি?
স্তন ক্যান্সারের ঝুঁকি সাধারণত সবচেয়ে বেশি হচ্ছে মহিলাদের। তারপর বয়সের কথা বললাম, বয়স একটি ফ্যাক্টর। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জিন। জিনগত কারণ, মানে এখানে দুইটা জিনের কথা বলা হয়, BRCA1 এবং 2। এই জিন দুইটির অস্বাভাবিক মিউটেশন বা বিভাজনের ফলে 5-10% হার বৃদ্ধি পেতে পারে ব্রেস্ট ক্যান্সারের। বংশগত, যেমন মা, খালা, বোন বা মেয়ে এদের কারো যদি থাকে, তখন ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারপর আছে মাসিক। মাসিক যদি 12 বছর বয়সের আগে শুরু হয় এবং 50 বছর পরও শেষ না হয়, সেক্ষেত্রে তার মানে কি, হরমোন, এখানে এস্ট্রোজেন হরমোনটি একটি বিরাট রোল প্লে করছে। নিঃসন্তান নারী, এটি একটি রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি। বেশি বয়সে প্রথম সন্তান ধারণ করা, বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, তারপর আছে অনিয়মিত খাদ্যাভ্যাস, যেমন শাকসবজি, ফলমূল না খাওয়া বা চর্বি জাতীয় খাবার এবং প্রাণীজ আমিষ জাতীয় খাবার বেশি খাওয়া। আরেকটি কারণের মধ্যে আছে, যেমন আমরা বলতে পারি অতিরিক্ত ওজন বা কায়িক পরিশ্রমের অনভ্যাস। কেউ যদি তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করেন এবং কারো যদি স্তনে কোনো অস্বাভাবিকতা থেকে থাকে, এগুলো হচ্ছে প্রধান ঝুঁকি ব্রেস্ট ক্যান্সারের।
আচ্ছা, স্তন ক্যান্সারের লক্ষণগুলো কি বা কিভাবে বোঝা যাবে স্তন ক্যান্সার হয়েছে?
স্তন ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে স্তনে যদি ব্যথাবিহীন চাকা বা পিণ্ড অনুভূত হয়, আমি কিন্তু যে কথাটা বলেছি সেটা খেয়াল করতে হবে, ব্যথাবিহীন চাকা বা পিণ্ডটা থাকবে কিন্তু সেখানে কোনো ব্যথা থাকবে না, ভয়ের ব্যাপার। স্তনের বোটা ভিতরে ঢুকে যাওয়া, বোটা থেকে অস্বাভাবিক রস বা রক্ত মিশ্রিত রস মিশ্রিত হওয়া, স্তনের চামড়ায় যদি কোনো পরিবর্তন আসে, যেমন চামড়াটা দেখতে কমলার খোসার মতো ফুটো ফুটো হয়ে যাওয়া বা কালার চেঞ্জ মানে রং চেঞ্জ হওয়া, বগলে কোনো চাকা বা পিণ্ড অনুভূত হওয়া, এগুলো হচ্ছে প্রধান লক্ষণ স্তন ক্যান্সারের।
ডাক্তার শাহনাজ কাজী, এবারে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, কেন স্তন ক্যান্সার হয়?
কেন স্তন ক্যান্সার হয়? ব্রেস্ট টিস্যুতে বিনা কারণে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক কোষ বিভাজনের ফলেই ব্রেস্ট ক্যান্সার হয়।
ডাক্তার শাহনাজ কাজী, আজকের পর্বের সর্বশেষ যে প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে, কিভাবে স্তন ক্যান্সারের পরীক্ষা করা যাবে?
স্তন ক্যান্সারের পরীক্ষা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ডায়াগনস্টিক আর একটি হচ্ছে স্ক্রিনিং। ডায়াগনস্টিক পরীক্ষাটা হচ্ছে যদি কারো কোনো লক্ষণ দেখা দেয়, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হবে, সেটাকে আমরা ডায়াগনস্টিক টেস্ট বলে থাকি। আর একটা যেটা বললাম স্ক্রিনিং পরীক্ষা, সেই স্ক্রিনিং পরীক্ষাটা করবেন তারাই যাদের কোনো লক্ষণ নেই কিন্তু ঝুঁকি রয়েছে। 3 ধরনের স্ক্রিনিং পরীক্ষা করা হয়। প্রথমটি হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম হচ্ছে বিশেষ এক ধরনের এক্সরে যার মাধ্যমে ব্রেস্টের পরিবর্তনগুলো খুব আর্লি স্টেজে ধরা পড়ে। দ্বিতীয়টি হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, সেটা করার জন্য একজন চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসক মহিলার ব্রেস্ট পরীক্ষা করবেন। তৃতীয়টি হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, তার মানে নিজেই, রোগী নিজেই নিজের স্তন পরীক্ষা করবেন।
ডাক্তার শাহনাজ কাজী, স্তন ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
রশিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার মাধ্যমে রেডিও তেহরানকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।
আর শ্রোতা বন্ধুরা, স্তন ক্যান্সার নিয়ে আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী আসরেও এ বিষয়ে আলোচনা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বিশিষ্ট চিকিৎসক শাহনাজ কাজী, তখনও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। একই সাথে আহ্বান থাকছে, স্তন ক্যান্সার নিয়ে হেলা ফেলা করবেন না, লজ্জা করবেন না, যথাসময়ে চিকিৎসা করানো হলে কোনো ঝুঁকি থাকে না। আপনারা সবাই স্বাস্থ্য সচেতন হন এবং নিয়মিত ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন, বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 18 মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, সম্রাটের জামিন বাতিল হাইকোর্টে। দৈনিক প্রথম আলো, মারিউপোলে আত্মসমর্পণ করা সেনাদের গুলি করে হত্যার দাবি রুশ সাংসদের। দৈনিক মানব জমিন, নেটোতে যোগদানের আবেদন ফিনল্যান্ড, সুইডেনের স্টলেনবার্গ। ইত্তেফাক, শেখ হাসিনাকে সরিয়ে তারেককে চায়না, কাদের সিদ্দিকি এনটিভি বিডি অনলাইন। কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে প্রধানমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। আমি নয় আমরা, কেউ কেটা হলে গ্যাছাং ফু। মেদিনীপুরে হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতার। দৈনিক আনন্দবাজার পত্রিকা, আত্মনির্ভর ভারত, দেশে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করল নৌসেনা। দৈনিক সংবাদ প্রতিদিন, আজই সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ, পার্থকে না গেলে হেফাজতে না যাবে বলল হাইকোর্ট। দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে জানিয়েছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করেন। একই সঙ্গে সম্রাটকে 7 দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলায় সম্রাটের জামিন বাতিল চেয়ে গত সোমবার হাইকোর্টে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন বা দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এই মামলায় 11 মে জামিন পেয়েছিলেন সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এই জামিন দিয়েছিলেন।
দৈনিক কালকণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের বিমানবন্দর কক্সবাজারের সঙ্গে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, সেই সঙ্গে কক্সবাজারের পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ করতে হবে, দ্বীপাঞ্চলগুলোর পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। আজ বুধবার বেলা 11:15 কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইকনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আষাঢ় মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল জুড়ে ঝাউ গাছ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঝাউগাছ সমুদ্র সৈকতের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, পাশাপাশি ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষা কবচের ভূমিকা পালন করবে।
দৈনিক ইত্তেফাকের খবর, নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেন বিশ্বের বৃহত্তম সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। স্টলটেনবার্গ বলেন, আমি নেটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের অনুরোধকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার। দুই নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর স্টলটেনবার্গ সাংবাদিকদের একথা বলেন। এই আবেদন এখন নেটোর 30 সদস্য পর্যালোচনা করবে। এদের মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ফিনল্যান্ড ও সুইডেনের নেটো অন্তর্ভুক্তির বিষয়টি শুরু থেকেই বিরোধিতা করে আসছেন।
এটি এনটিভি বিডি অনলাইনের খবর। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, অব্যবস্থাপনা ও কথা না রাখার জন্য আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চাই। তবে শেখ হাসিনাকে সরিয়ে আমরা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে চাই না। আমরা এমন একটি সরকার চাই যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
দৈনিক মানবজমিনের খবরে লিখেছে, ইউক্রেনের মারিউপোলে আত্মসমর্পণ করা সেনাদের গুলি করে হত্যা করার দাবি জানিয়েছেন রুশ পার্লামেন্টের সদস্য লিওনিদ স্লাতস্কি। মারিউপোল বহু আগে দখল করলেও আজোভস্টাল ইস্পাত প্লান্ট দখলে নিতে পারছিল না রাশিয়া। সেখানে লুকিয়েছিল উগ্র জাতীয়তাবাদী আজব মিলিশিয়ার সদস্যরা। তাদেরকে বহুবার নাৎসিপন্থী বলে ঘোষণা করেছে রাশিয়া। একই সঙ্গে দনবাস অঞ্চলে এই আজব মিলিশিয়ারা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও অভিযোগ মস্কোর। তাই এই বাহিনীর সদস্যদের মুক্তি না দিয়ে হত্যা করার আহ্বান জানিয়েছেন রুশ সংসদ সদস্য। তবে ইউক্রেন বলছে, রুশ যুদ্ধবন্দীদের বিনিময়ে তাদেরকে ইউক্রেনে ফিরিয়ে আনা হবে। ইউক্রেনের সংসদ সদস্য ওলেস গঞ্চারেঙ্কো বিবিসিকে বলেছেন, তার বিশ্বাস রাশিয়া তাদের সঙ্গে করা চুক্তির প্রতি সম্মান দেখাবে। ইউক্রেনের এই সংসদ সদস্য বলেন, আসল বিষয় হলো আমাদের নায়কদের জীবন রক্ষা করা, কারণ তারা সমগ্র স্বাধীন বিশ্বের প্রকৃত হিরো।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, আগে দলের নেতাদের সাবধান করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে বলেছেন। বুধবার মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে আবারও দলের নেতাকর্মীদের সতর্ক করলেন দলনেত্রী। জানিয়ে দিলেন, আমি আমি করে দলের নেতৃত্ব দিলে চলবে না, কাজ করতে হবে মানুষের জন্য। এর অন্যথা হলে ওই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে একবারও ভাববে না দল। বুধবার মেদিনীপুর কলেজ মাঠে পঞ্চায়েত বিকাশ ও পুরসভার উন্নয়নে গতি আনতে বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বারবার জোর দেন নেতা ও কর্মীদের সম্পর্কের বিষয়ে।
দৈনিক আজকালের খবরে লিখেছে, এসএসসি দুর্নীতি মামলায় আজই সিবিআই দপ্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিকেল 4টায় নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। সঙ্গে উপদেষ্টা কমিটির 5 জনকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধে 6টার মধ্যে হাজিরা না দিলে সিবিআই পার্থ চ্যাটার্জিকে হেফাজতে নিতে পারবে বলেই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, স্বচ্ছ সমাজ গঠনের লক্ষ্যে দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তাই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পার্থ চ্যাটার্জিকে পদ থেকে সরানোর আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আশা করেছেন মন্ত্রী পদ থেকে পার্থ চ্যাটার্জি নিজেই সরে দাঁড়াবেন।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বুধবার সম্পন্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। নৌসেনার একটি সিকিং 42B হেলিকপ্টার থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। নৌসেনা ও DRDO এর যৌথ উদ্যোগে এই পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষায় বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে দেশের প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইলের উৎক্ষেপণ বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা জারিয়াতের 46 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি, কাজেই আজ আমরা এই সূরার 47 থেকে 53 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। প্রথমেই এই সূরার 47 থেকে 49 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
আর আমি আসমান নির্মাণ করেছি আমার বর্ণনাতীত ক্ষমতা বলে, এবং আমি সারাক্ষণ এটির সম্প্রসারণ করছি। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর সমতল সম্প্রসারণকারী। আর আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ ও শিক্ষা গ্রহণ করো।
এই আয়াতগুলোতে আসমান ও জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টিতে আল্লাহর বর্ণনাতীত ক্ষমতার কথা আবার উল্লেখ করা হয়েছে। যারা পরকালকে বিশ্বাস করে না তাদের সংশয় দূর করার লক্ষ্যে আল্লাহ তাআলা বিষয়টিকে এভাবে বর্ণনা করেছেন। প্রথমেই তিনি আসমানের বিশালত্ব তুলে ধরে বলেছেন, তোমরা তোমাদের মাথার উপরে যে তারকারাজি ও ছায়াপথ দেখতে পাও তার সংখ্যা ও আয়তন প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। তোমাদের পক্ষে এসবের শুরু এবং শেষ নির্ধারণ করা সম্ভব নয়, আর এ বিষয়টি আল্লাহর অসীম ক্ষমতার অন্যতম জলজান্ত উদাহরণ। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন যে আসমানের পরিধি অনবরত বৃদ্ধি পাচ্ছে। আধুনিক যুগের বিজ্ঞানীরাও একথার প্রমাণ পেয়েছেন যে বিশ্বজগৎ থেমে নেই এবং প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। তারা বলছেন ছায়াপথের নক্ষত্রগুলো প্রতি মুহূর্তে প্রচণ্ড গতিতে এগুলোর কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে।
পরবর্তী আয়াতে বলা হচ্ছে, শুধুমাত্র মাথার উপরের আসমান নয়, সে সঙ্গে তোমাদের পায়ের নিচের জমিনও আল্লাহ তাআলা এমনভাবে বিছিয়ে রেখেছেন যাতে তোমরা বসবাস, কৃষিকাজ ও পশুপালন সহ অন্যান্য সব কাজ করতে পারো। অন্য কথায়, পৃথিবীর বুকে আল্লাহর মেহমান মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে সব কাজ করতে পারে তার ব্যবস্থা তিনি এখানে করে রেখেছেন। আসমান ও জমিন সৃষ্টির প্রসঙ্গ শেষ হওয়ার পর এই দুইয়ের মধ্যবর্তী বিভিন্ন সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ সব জীবকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যাতে এগুলোর অস্তিত্ব বংশ পরম্পরায় টিকে থাকে। আর এসব বর্ণনা করে আল্লাহ বলছেন, সৃষ্টির এত বৈচিত্র্য দেখার পর হয়তো তোমরা আমার প্রতি ঈমান আনবে এবং গোয়ার্তুমি ও দাম্ভিকতা পরিহার করবে।
এই তিন আয়াতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, এক, বিশ্ব জগৎ এক জায়গায় স্থির নয়, বরং প্রতিনিয়ত নড়াচড়া করছে এবং এর আকার ও আয়তন বৃদ্ধি পাচ্ছে। দুই, শুধুমাত্র মানুষ, প্রাণী ও গাছপালা নয়, সে সঙ্গে জড় পদার্থ আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।
এবারে সূরা জারিয়াতের ৫০ ও ৫১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যায়। অতএব তোমরা আল্লাহর দিকে ছুটে পালাও, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী। আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ স্থির করো না, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক স্পষ্ট সতর্ককারী।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে রাসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কাফির ও মুশরিকদের এই বলে সতর্ক করতে বলা হচ্ছে যে বিশ্বজগৎ সৃষ্টি বা এর পরিচালনায় আল্লাহর সঙ্গে কোনো শরিক স্থাপন করো না, মাটি, কাঠ বা পাথরের তৈরি মূর্তিগুলো থেকে ছুটে পালাও এবং আল্লাহর কাছে আশ্রয় নাও, তাহলে তোমরা জীবনের আসল ঠিকানা খুঁজে পাবে এবং শিরক ও কুফরের মতো মন্দ পরিণতি থেকে রক্ষা পাবে।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, সম্পদ, ক্ষমতা কিংবা বন্ধুবান্ধব কেউই মানুষের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না, মানুষের জন্য একমাত্র নিরাপদ ভরসা স্থল হচ্ছেন আল্লাহ তাআলা। দুই, মানুষকে একত্ববাদ ও সৎকাজের প্রতি দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে শিরক মিশ্রিত বিশ্বাস ও মন্দ কাজের পরিণতি সম্পর্কে সতর্ক করাও নবী রাসূলগণের দায়িত্ব।
এবারে এই সূরার ৫২ ও ৫৩ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ أَتَوَاصَوْا بِهِ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
هَيَ رَسُولُ এভাবে তারা যেমন ভাবে আপনাকে অস্বীকার করেছে তেমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছেও যখনই কোনো রাসূল এসেছেন তখনই তারা বলেছে সে তো এক জাদুকর, না হয় এক উন্মাদ। তারা কি ইতিহাসের যুগে যুগে একে অপরকে এই মন্ত্রণায় দিয়ে এসেছে যে নবীদের সঙ্গে এমন আচরণ করবে? না, বরং এরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
গত আসরে আমরা দেখেছি যে ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামের চারপাশ থেকে তার অনুসারীদের সরিয়ে নিতে তাকে উন্মাদ বলে অপবাদ দিয়েছে। আজকের এই আয়াতে বলা হচ্ছে শুধুমাত্র হযরত মুসার প্রতি তারা অপবাদ দেয়নি, বরং যুগে যুগে সর্বকালে সব নবীর প্রতি এ ধরনের অপবাদ দিয়েছে কাফির ও মুশরিকরা। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কাফিরদের এই আচরণ এতটা সাদৃশ্যপূর্ণ ছিল যে কেউ চিন্তা করলে ভাববে এরা বুঝি একদল আরেক দলকে এই মন্ত্রণা দিয়ে গিয়েছিল যে সবাই যেন নবীদের উন্মাদ ও জাদুকর বলে প্রত্যাখ্যান করে। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি এমন ছিল না, বরং সব যুগের কাফিরদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, আর তা হল মহাসত্যের সামনে দাম্ভিকতা ও গোয়ার্তমি। এ কারণে তারা সত্য গ্রহণকারী মানুষগুলোকে বিপথগামী করার জন্য এ ধরনের গর্হিত আচরণ করত।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, শত্রুদের গালিগালাজ ও কটুক্তিকে ভয় পেয়ে দিন প্রচারের কাজে পিছু হটা যাবে না। মনে রাখতে হবে, যুগে যুগে খোদ নবী রাসূলগণ এমন আচরণের শিকার হয়েছেন। দুই, মনুষ্যত্বের সীমারেখা অতিক্রম করে ফেললে মানুষ নবী রাসূলদের বিরোধিতা করতেও কুণ্ঠিত হয় না। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে হলে তুরস্কের শর্ত মানতে হবে। রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডকে শর্ত দিয়েছে তুরস্কের সরকার। আঙ্কারা বলেছে, তুরস্কের সম্মতি পেতে হলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সীমাবদ্ধতার অবসান ঘটাতে হবে এবং রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় আঙ্কারার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নিতে হবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আমরা জানিয়ে দিচ্ছি। তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সেনা প্রধানের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করতে প্রেসিডেন্ট রহমানের আগ্রহ প্রকাশ, ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়েছে বলে হামাস নেতা খালেদ মাশালের মন্তব্য, বললেন ইসরায়েলের অস্তিত্বের শেষ পর্ব চলছে, বাংলাদেশে গমের পর্যাপ্ত মজুদ রয়েছে এ নিয়ে আশঙ্কার কারণ নেই, খাদ্যপণ্যের অস্থিরতায় জনগণকে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এবং ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার জনগণের পকেট লুট করে কাটমানি খাচ্ছে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.